আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই এই সুন্দর সকালের জন্য। প্রভু আমাদেরকে আরেকটি সুন্দর দিন দিয়েছেন, যেন এই দিনে আমরা প্রভুর প্রশংসা করতে পারি। এবং আজকে যে আমরা পাঠ নিয়ে আলোচনা করব, এই পাঠ সম্পর্কে যেন আমরা ভালো করে বুঝতে পারি এবং পবিত্রতার সাহায্য, শক্তি, জ্ঞান আমরা লাভ করতে পারি। সো তার প্রথমে আমরা আলোচনার পূর্বে আমরা একটা ছোট গান করব। আজকে আমাদের যে পাঠ হবে আলোচনার বিষয়, আর সেটা হচ্ছে প্রার্থনা, এবং প্রার্থনা করলে তার কি উপকার পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সেই প্রসঙ্গে আমরা একটা ছোট্ট গান করি, এই গানের অংশ বিশেষ করব, তারপরে আমরা আমাদের পাঠ আলোচনা করব। এবং গানের পরে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আমরা শুরু করব। আসুন আমরা গান করি। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা, কেহ জানিবে না কভু আমার গুপ্ত মন্ত্রণা। নিশি যোগে চোরে যেমন কাটিবারে ঘরে শীত, হঠাৎ তাই সে আমি তেমন হঠাৎ হইব উপস্থিত। আমেন। সো প্রার্থনা, আমরা বলেছি যে আমরা আলোচনার পূর্বে আমরা প্রার্থনা করব, তাই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাই আনসারি, উনি প্রার্থনা করবেন এবং সেই প্রার্থনার পরে আমরা আলোচনা করব।
আসুন আমরা প্রার্থনা যাই। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু, কেননা তুমি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা তোমার গৌরব করি, কেননা আমাদেরকে সুন্দর দিন দিয়েছ, তোমার মহিমা সব দেখতে দিয়েছ প্রভু। আমরা তোমার গৌরব করি, এ সময় আবার আমরা তোমার কাছে সমর্পিত হই প্রভু, আমাদেরকে তোমার পবিত্র আত্মা দিয়ে পরিচালনা দান করে, যেন আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব সেটা আমরা নিজেরা বুঝতে পারি এবং অন্যদেরকেও তোমার সেই বাক্য আমরা বোঝাতে পারি প্রভু। যারা শুনবে তাদের অন্তরে তুমি কাজ করো, যেন তারা তোমার সম্বন্ধে বুঝতে পারে এবং শিখতে পারে এবং তোমাকে গ্রহণ করতে পারে প্রভু। আমাদের এই শিক্ষার শেষ পর্যন্ত তুমি উপস্থিত থেকে আমাদেরকে পরিচালনা দান করো। যিশুর নামে এই প্রার্থনা চাই,
আমেন। আজকে পাঠ হচ্ছে প্রার্থনা করার উপকারিতা, প্রার্থনা আমরা কেন করব। প্রথমে আমরা বলতে পারি প্রার্থনা বলতে আমরা কি বুঝি। আনসারি ভাই, প্রার্থনা বলতে আমরা কি বুঝি?
প্রার্থনা বলতে আমরা বুঝি, আমরা ঈশ্বরের কাছে আমরা কিছু চাওয়াকে আমরা বলি প্রার্থনা। আমরা যদি আমরা কোনো যে কোনোভাবে যদি আমরা ঈশ্বরের কাছে কিছু চাই, এবং শুধু ঈশ্বরের কাছে না, অনেকের কাছে প্রার্থনা হিসেবে বলা যায়, যেমন যে কিছু একটা চাওয়াকেই প্রার্থনা বলে, বিশেষ করে ঈশ্বরের কাছে চাওয়াকে আমরা প্রার্থনা বলি।
সো সেইটা আর কি, যে প্রার্থনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চাওয়া। সো যেমন বাইবেলের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন মতি সাত অধ্যায় সাত পদের মধ্যে, তিনি বলেছেন চাও তোমাদিগকে দেওয়া যাইবে, চাও। সো আমরা বুঝতে পারি যে এটা প্রভুর আদেশ। সো প্রার্থনা যখন আমরা করি, প্রভুর আদেশের প্রতি বাধ্যতা প্রকাশ করি, কারণ আমরা যদি না চাই আমরা পাই না। বাইবেলের মধ্যে সেই কথা আছে যে তোমরা পাও না কেননা তোমরা চাও না, কেমন। সো যদি আমরা প্রার্থনা করি, অর্থাৎ যদি চাই, তাহলে সেই চাওয়ার মধ্যে দিয়ে, যেমন ছেলে মেয়ে বাবার কাছে চায়, বাবা তাকে দেন। সো প্রার্থনা বা চাইলে উপকারিত হচ্ছে আমরা পাই না। সো যেমন সেই জন্য একটা এটাকে বলে প্রার্থনা হচ্ছে একটা যোগাযোগ, একটা কমিউনিকেশন, অথবা ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলা, কেমন। সো প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলা, ঈশ্বরের সাথে যোগাযোগ করা। সো যখন ঈশ্বর আমাদেরকে কিছু বলেন এবং তিনি আমাদের কাছে সেটা চান যেন আমরা সেটা করি, কেমন? সো প্রার্থনার মধ্যে দিয়া ঈশ্বরের বাক্যানুসারে আমরা তার সঙ্গে কথা বলি, না? ঈশ্বরের সঙ্গে কথা বলি এবং ঈশ্বরও আমাদের সাথে কথা বলেন। তো ঈশ্বর কিভাবে আমাদের সাথে কথা বলেন?
আমরা সেন্স করি যে ঈশ্বর আমাদেরকে একটা নির্দেশ দিচ্ছেন যে কি করব আমরা যখন আমরা চাই।
হ্যাঁ, ঈশ্বর আমাদের সাথে কথা বলেন তার বাক্যের মধ্যে দিয়া, কেমন? ঈশ্বর আমাদের সাথে কথা বলেন তার বাক্যের মধ্যে দিয়া। যখনই আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন, না? ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন। আর যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি। এখানে হচ্ছে আমাদের ডিফারেন্সটা, যে যখন আমরা বাইবেল পড়ি ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, আর যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরের সাথে আমরা কথা বলি, কেমন? আমাদের আবেদন নিবেদন ঈশ্বরকে জানাই প্রার্থনার মধ্যে দিয়া, আর ঈশ্বরের ইচ্ছা তার আদেশ বা তার উপদেশ তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করেন
সবসময়।
সুতরাং বাইবেল বলে যে তোমরা সবসময় প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো, এবং প্রার্থনা যেন তোমাদের কখনো শিথিল না হয়। প্রার্থনা, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা, ঈশ্বরের সাথে কথা বলা, এই প্রার্থনা আমাদের সব সময় করতে হবে, সব সময় করতে হবে, যে সব সময় প্রার্থনা করো, কেমন? যেমন আমরা জানি যে যীশু খ্রিস্ট যখন গেতসিমনি বাগানে তিনি প্রার্থনা করছিলেন, না? গেতসিমনি বাগানে তিনি নিবিড়ভাবে ঈশ্বরের সাথে প্রার্থনা করছিলেন। তিনি শত্রু হস্তে সমর্পিত হইবার পূর্বক্ষণে তিনি ঈশ্বরের সাথে কথা বলছিলেন, যোগাযোগ করেছিলেন যে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। সো এবং তিনি যখন তার সাথে শিষ্যরা ছিল, শিষ্যরা একটু দূরে তারা বসেছিল এবং তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। এবং আমরা দেখতে পাই যে মতি 26 অধ্যায় 40-41 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে যীশু খ্রিস্ট এসে তার শিষ্যদের বলেন, জাগিয়া থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। সো এই যে প্রার্থনা করার আদেশ, এটা হচ্ছে প্রার্থনা, জাগিয়া থাকো এবং প্রার্থনা করো। সো জাগিয়ে থাকার অর্থটা কি? যে এই পৃথিবী হচ্ছে মন্দতার যুগ, এই মন্দতার যুগে আমাদেরকে শয়তানের সাথে প্রতিদিন যুদ্ধ করতে হবে, সজাগ। জাগিয়ে থাকা মানে সজাগ, মানে সতর্ক থাকা, কেমন? আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা শয়তানের সমস্ত চক্রান্তকে আমরা কি করতে পারি, নিঃশেষ করতে পারি, পরাভূত করতে পারি, দমন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই জন্য আমাদের সতর্ক থাকা, জাগিয়ে থাকা মানে সতর্ক থাকা। যেমন ওয়াচম্যান রাত্রে যারা নাইট গার্ড থাকে, নাইট গার্ডদেরকে ওয়াচম্যান বলা হয়। এবং অনেক সময় টাওয়ারের উপরে অনেক লোক, আগের দিনে রাজপ্রাসাদের উপরে অনেক উঁচু উঁচু স্তম্ভ তৈরি করা হতো, এবং সেই সমস্ত উঁচু যে মঞ্চ তৈরি করা হইতো সেই মঞ্চের উপরে ওয়াচম্যান থাকত, এবং সে দেখত যে প্রাসাদের কোনো দিক দিয়ে কোনো কেউ প্রবেশ করতেছে কিনা। এখনো ঢাকা শহরে এখনো দেখা যায় যে সেই প্রধানমন্ত্রীর অফিসে বা বিভিন্ন স্থানে এরকম উঁচু মঞ্চ তৈরি করা থাকে, ওই মঞ্চের উপরে পুলিশ বা ওয়াচম্যান থাকে, কেমন? সো সেই জন্য এখানে যীশু বলছেন যে জাগিয়ে থাকো, সতর্ক থাকো, লক্ষ্য করো, দেখো শয়তান কোন দিক দিয়ে আসছে, কেমন? সো এই জন্য ঈশ্বরের বাক্য দ্বারা সেই শয়তানকে প্রতিহত করতে হবে। আমাদের সেই পিসিও 6 অধ্যায়ের মধ্যে যে প্রার্থনার মধ্যে দিয়ে যে প্রার্থনার বিষয়, যে ঈশ্বরের বাক্য আমাদের ব্যবহার করতে হবে। সো আমরা প্রথমে একটা আরো একটা বাইবেল পদ, আমি কয়েকটি বাইবেল পদের দৃষ্টান্ত দিয়েছি, কিন্তু আমরা আসুন প্রথমে আমরা একটা বাইবেল পদ পড়ি এবং সেই বিষয়ে সেখানে আমরা দেখব প্রার্থনা। যেমন আদেশের কথা আছে প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 17-18 পদ।
সবসময় প্রার্থনা করো আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা।
সো ঈশ্বরের ইচ্ছা কি? প্রথমে লেখা আছে সব সময় যেন প্রার্থনা করো, সবসময় প্রার্থনা করতে বলা হচ্ছে। সো এখানে প্রার্থনা যখন আমরা করি, প্রার্থনার মধ্যে কয়েকটা ভাগ হতে পারে, কেমন? যেমন প্রার্থনা, প্রথম হচ্ছে প্রার্থনা করার সময় নিজেকে সমর্পণ করা, এবং প্রার্থনা করার সময় আমাদের কি করতে হবে, আত্মশুদ্ধি অর্থাৎ পাপ স্বীকার করতে হবে। আমরা যদি প্রথম যোহন এক অধ্যায় নয় পদ দেখি, প্রথম যোহন এক অধ্যায় নয় পদের মধ্যে লেখা রয়েছে,
যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের শুচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না।
সো যখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি, আমরা যদি আমাদের পাপ নিয়ে যদি কথা বলি, আমরা যদি আমাদের মধ্যে পাপ থাকে, কেমন, সো সেই পাপ নিয়ে কথা বললে কি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন?
প্রার্থনা করলে অবশ্যই শুনবেন।
হ্যাঁ, প্রার্থনা করলে অবশ্যই শুনবেন ঈশ্বর, কিন্তু যদি আমাদের অন্তরে পাপ থাকে, কেমন, আমাদের অন্তরে যদি পাপ থাকে তাহলে সেই পাপ নিয়ে যদি আমরা কথা বলি, কেমন, সো সেই পাপের প্রার্থনা কি ঈশ্বর শুনবেন? এখানে লেখা আছে, আমরা যদি দ্বিতীয় বংশাবলী, কেমন, দ্বিতীয় বংশাবলী যদি আমরা পড়ি, সাত অধ্যায় চোদ্দ পদ থেকে যদি আমরা পড়ি, সাত অধ্যায় চোদ্দ পদ, কেমন, দ্বিতীয় বংশাবলী, হ্যাঁ,
দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায় চোদ্দ পদ, তখন আমার লোকেরা যাদের আমার লোক বলে ডাকা হয় তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার দয়া চায় এবং মন্দ পথ থেকে ফেরে, তবে স্বর্গ থেকে তা শুনে আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশের অবস্থা ফিরিয়ে দেব।
আমেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে প্রার্থনা করার সময় নম্রতা, যেমন অনেক সময় প্রার্থনা অনেকে মাথা নিচু করে প্রার্থনা করে, এটা একটা নম্রতার চিহ্ন। চোখ বন্ধ করে প্রার্থনা করে, চোখ বন্ধ করে প্রার্থনা করার একটা নিয়ম হচ্ছে যেন বাহ্যিক আশেপাশের বা কোনো কারো প্রতি বা কোনো কিছুর প্রতি আমার কোনো দৃষ্টি না থাকে। সেই জন্য প্রার্থনা করলে, চোখ বন্ধ করে প্রার্থনা করলে ঈশ্বরের সাথে, প্রভু যীশু খ্রিস্টের সাথে আমি একটা নিবিড় সম্পর্ক স্থাপন করতে পারি, এবং আমি চোখ বন্ধ করে আমি ঈশ্বরকে আমার সামনে প্রতিষ্ঠা করে আমি তার কাছে প্রার্থনা করতে পারি। আমি যদি মনে করি যে না, ঈশ্বর আমার সামনে দাঁড়িয়ে আছেন, প্রভু যীশু খ্রিস্ট আমার সামনে দাঁড়িয়ে আছেন, এইটা মনে করে আমি প্রার্থনা করতে পারি। সুতরাং প্রার্থনা হচ্ছে, প্রার্থনা করার সময় আমাদের এই যে পাপ স্বীকার, কেমন, পাপ স্বীকার করা, যেমন প্রথম যোহন এক অধ্যায় নয় পদের মধ্যে যেমন আমরা পড়েছি যে আমাদের পাপ স্বীকার করতে হবে, না,
তখনই আমাদের পাপ ক্ষমা করেন।
পাপ স্বীকার করা দরকার আছে। যদি আমরা পাপ স্বীকার না করি তাহলে কখনোই তিনি আমাদের, আমরা যদি যিশাইয় ৫৯ অধ্যায় এক এবং দুই পদ পড়ি, যিশাইয় ৫৯ অধ্যায়, কেমন, সেখানে এই কথা লেখা রয়েছে, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। দ্যাট মিন্স আমরা যখন প্রার্থনা করি তখন তিনি শুনেন, কেমন, তিনি অবশ্যই শুনেন। তারপরে দুই পদের মধ্যে লেখা রয়েছে, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার মুখ শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। তিনি শুনেন, কিন্তু আমাদের মধ্যে যে পাপ আছে, আমাদের মধ্যে যে অন্যায় আছে, আমরা একদিকে যদি প্রার্থনা করি, কেমন, আর আমাদের মধ্যে যদি পাপ থাকে, খারাপ কিছু থাকে, তখন ঈশ্বর আমাদের সেই প্রার্থনা শুনবেন না। কারণ প্রার্থনা হচ্ছে একটা শক্তি, ঈশ্বর আমাদেরকে সেইভাবে সেই শক্তি দান করেন। প্রার্থনার মধ্যে দিয়ে আমরা শক্তি লাভ করি, প্রার্থনার মধ্যে দিয়ে, যেমন কোনো কিছু করার আগে আমরা প্রার্থনা করি, কারণ প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ পাই। তাই প্রার্থনার উপকারিতা কি? প্রার্থনার মধ্যে দিয়ে আমরা শক্তি পাই, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ পাই, প্রার্থনা করলে আমরা যা কিছু চাই তা তিনি আমাদের দিবেন। তবে একটা কথা আছে যে যা কিছু চাই তা তিনি আমাদের দিবেন এমনও তো না, কারণ আমরা অনেক সময় প্রার্থনা করি যে প্রার্থনার মধ্যে আমাদের স্বার্থ থাকে না, প্রার্থনার মধ্যেও আমরা স্বার্থ করি, সবসময় আমরা বলে থাকি আমাকে দাও আমাকে দাও প্রভু আমাকে দাও, এবং অনেক অনেক সময় আমরা অনেক কিছু চেয়ে থাকি প্রার্থনা যেটা আমার দরকার নাই না, আমার দরকার নাই এমন একটা জিনিস যদি আমরা চাই, বা আমরা অনেক সময় যেমন ওই দিন এক ভদ্রলোক প্রার্থনার কথা বলছিল যে আমি প্রার্থনা করব যেন অমুকের এইটা হয়, সেই প্রার্থনা ঈশ্বর শুনবেন অমুকের অমঙ্গল কামনা করে, অমুকের অমঙ্গল কামনা করে যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর অমঙ্গলের ঈশ্বর নয়, কারণ তিনি মঙ্গলের ঈশ্বর, কেমন, তিনি কখনো অন্যায়কে সহ্য করতে পারেন না। সো যখন আমরা প্রার্থনা করি তখন আমরা যেন কোন মন্দ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করি, আমাদের মোটিভেশন, আমরা কোন মোটিভে কোন উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করি, যদি সৎ উদ্দেশ্য হয় যদি ভালো উদ্দেশ্য হয় যে উত্তরের মধ্যে দিয়ে আমরা তার প্রশংসা করতে পারি না, কেমন আমরা তার প্রশংসা করতে পারি, সেই রকম প্রার্থনা আমাদের করতে হবে। সুতরাং আমাদের প্রার্থনার মধ্যে যেমন আমরা যদি হিস্কীয় রাজার প্রার্থনার কথা দৃষ্টান্ত, যে হিস্কীয় রাজা যখন প্রার্থনা করেছিল, কেমন আমরা যদি যিশাইয় 40 অধ্যায় এই একটু আগে আমরা যিশাইয় আর মধ্যে দেখেছিলাম, এবং সেই যিশাইয়র মধ্যে আমরা দেখতে পাই যে হিস্কীয় রাজা তিনি প্রার্থনা করেছিলেন, এবং প্রার্থনার সময় আমরা দেখতে পাই যে প্রার্থনার করার সময় তিনি কি করেছিলেন, প্রার্থনা করার সময় তিনি অবনত হয়েছিলেন না, কেমন তিনি অত্যন্ত অবনত হইয়া তিনি প্রার্থনা করেছিলেন, এবং আমরা যে অনেক সময় আমরা প্রার্থনা করি আমাদের ভিতরে পাপ থাকে অথবা আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করি, কেমন সেই সেই সকল প্রার্থনা ঈশ্বর কখনো শুনবেন না, কখনো তিনি সেই প্রার্থনা শুনবেন না। যদি আমরা 38 অধ্যায় পড়ি, 38 অধ্যায়ের মধ্যে আমরা জানি যে হিস্কীয় রাজার সাংঘাতিক রোগ হয়েছিল, এবং 38 অধ্যায় যদি 3 পদ আমরা দেখি সেখানে লেখা আছে, হে সদাপ্রভু বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্য একাগ্র চিত্তে চলিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি, আর হিস্কী অতিশয় রোদন করিতে লাগিলেন। আর 5 পদের মধ্যে দেখি যে তখন সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, আর তিনি কহিলেন যাও, যিশাইয়কে বললেন, যিশাইয়র কাছে এই বাক্য উপস্থিত হইল, যিশাইয়কে বললেন যাও হিস্কীয়কে বলো তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম, এবং পরে 15 বছর আয়ু বৃদ্ধি করল। সো এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এই অংশটা পাঠ করলাম যে নম্র নেত্র জল, কেমন আমি তোমার নেত্র জল দেখিলাম, কেমন। এবং আমরা যদি আরো পড়ি যে হিস্কীয় রাজা তিনি সেই 2 পদের মধ্যে আছে, তখন হিস্কীয় ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, ভিত্তির দিকে মুখ ফিরাইলেন, অর্থাৎ ভিত্তি বলতে আমরা মেজের কথা বলি, কেউ কেউ অনেক সময় অবশ্য ব্যাখ্যা করে থাকেন যে দেওয়ালের দিকে, দেওয়ালে যাইয়া তিনি মাথা ঠুকাইছেন, কেমন ভিত্তি বলতে তো আমরা দেওয়ালকে বুঝি না, যদিও এটা নিয়ে অনেকে বলে হয়তো দেওয়ালের দিকে মাথা দিয়ে তিনি প্রার্থনা করেছিলেন, কিন্তু আমরা কেরি ভাষণ অনুসারে আমরা দেখতে পাই ভিত্তি, কেমন যে কোনো জিনিসের একটা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন অর্থাৎ সেই ভিত্তি, ভিত্তির দিকে মুখ করিয়া, এইটার অর্থ হচ্ছে যে অত্যন্ত নম্রতার সাথে ঈশ্বরের কাছে তিনি একেবারে মানে উবুর হইয়া ভিত্তির দিকে মুখ করিলেন, অর্থাৎ উবুর হইয়া মানে তিনি হয়তো মানুষে যেমন অনেক সময় অনেকে প্রণাম করে, কেমন অনেক হিন্দুদের কালচারের মধ্যে আছে মানে ষষ্টাঙ্গে প্রণাম করে, অর্থাৎ একেবারে মাথা ভিত্তিতে স্পর্শ করা এবং প্রণাম করে, কেমন। এবং সেইটা আমরা পুরাতন নিয়মের মধ্যেও দেখতে পাই, মানে অব্রাহামের দাস সে যখন মানে সেই অব্রাহামের দিকে তাকাতো বা ঈশ্বরের কাছে, তখন সে উবুর হইয়া, কেমন উবুর হইয়া প্রার্থনা করত। পুরাতন নিয়মে অনেক জায়গায় সেই উবুর হয়ে প্রার্থনা, অর্থাৎ একটা নমনীয় ভাবে, কেমন নমনীয় প্রার্থনা। সো প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি, কিন্তু আমাদের এইভাবে মন মানসিকতা চিন্তা ধারণা থাকতে হবে। অনেক প্রার্থনার বিষয় আছে, যেমন আমরা যদি এলিয়র প্রার্থনা, মানে শক্তিশালী, কেমন এলিয়র প্রার্থনা, আমরা যদি দেখি যে আমরা যাকোব পাঁচ অধ্যায় ১৭-১৮ পদের মধ্যে লেখা আছে যে এলিয় এমন প্রার্থনা করলেন যে ৩.৫ বছর বৃষ্টি হল না, কেমন ৩.৫ বছর বৃষ্টি হল না, সেটা আমরা যাকোব পাঁচ অধ্যায়ের মধ্যে ১৭-১৮ মধ্যে দেখতে পাই। আবার এলিয়র প্রার্থনা রয়েছে, আমরা যদি পুরাতন নিয়মে দেখি রাজা বলি ১৮ অধ্যায় ৩৬ পদের মধ্যে দেখি, ৩৬-৪০ পদের মধ্যে, বা পুরো ১৮ অধ্যায় প্রথম থেকে যদি আমরা দেখি, সেখানে কর্মিল পর্বতে সেই ৪৫০ জন বালদেবের সাথে তিনি একা চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা ৪৫০ জন পালক আছো বা দেবতা কি যাজক আছো, কেমন তোমরা বালদেবের উপাসনা করো, আচ্ছা তোমরা ৪৫০ জন তোমরা তোমাদের দেবতার কাছে প্রার্থনা করো, সো এবং এই উৎসর্গ করা হয়েছে, এটা আগুন নামাই আনো। সো তারা প্রার্থনা করলো, এলিও আরো তাদের উৎসাহ দিল, আরো জোরে প্রার্থনা করো, হয়তো তোমাদের দেবতা ঘুমিয়ে আছে, কেমন জাগাইয়া তাকে জাগাতে হবে, আরো জোরে প্রার্থনা করো। সো সেটা আমরা দেখতে পাই, এবং ৩৮ পদের মধ্যে আমরা দেখতে পাই যে এলিও ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, কেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, এবং সেখানে এই কথা লেখা আছে যে সেই কর্মিল পর্বতে আগুন পতিত হইল, এলিওর বেদিতে আগুন পতিত হইয়া সমস্ত মাংস এবং পানি গ্রাস করিল, এমন শক্তিশালী প্রার্থনা করেছিল। সো এবং এলিও প্রার্থনা করে সেই যে বিধবা স্ত্রী, শারিফতের বিধবা স্ত্রী, ছেলে মারা গিয়েছিল, কেমন এবং তিনি সেখানে প্রার্থনা করেছিলেন, এবং সেই প্রার্থনায় শারিফতের বিধবার ছেলে ভালো হয়ে গেল, কেমন জেগে উঠল। আমরা দেখতে পাই প্রেরিত পৌল সেই উতুককে, উতুক তিনতলা থেকে নিচে পড়ে গিয়েছিল, এবং প্রেরিত পৌল উতুকের জন্য প্রার্থনা করলেন আর সুস্থ হইলেন। পিতরের প্রার্থনা, আমরা বিভিন্ন জনের প্রার্থনা যদি আমরা দেখি, সলোমনের প্রার্থনা না, সলোমনকে বলল, আমরা যদি দ্বিতীয় বংশাবলী ৭ অধ্যায় দেখি, সলোমনের প্রথম রাজাবলী ৩ অধ্যায় থেকে যদি আমরা দেখি, ৫ পদ থেকে ১৫ পদ পর্যন্ত আমরা দেখি যে সেখানেও সলোমনকে বলেছিল তুমি প্রার্থনা করো, চাও, কেমন আর সলোমন প্রার্থনা করেছিল, তিনি কোনো মন্দ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করে না, তার মোটিভেশন ভালো ছিল, তার মোটিভ কি ছিল যে প্রভু তুমি আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, কারণ এই যে বিশাল জনগোষ্ঠী একে পরিচালনা করার কোন ক্ষমতা যোগ্যতা আমার নাই, তাই তুমি আমাকে জ্ঞান দাও যেন এদেরকে আমি তোমার ইচ্ছানুসারে পরিচালনা করতে পারি। এবং আমরা যদি সেই ১৫ পদ থেকে ১৫ পদ পর্যন্ত আমরা দেখি, আমরা সেখানে দেখব যে ঈশ্বর তাকে শুধু জ্ঞান না, এমন জ্ঞান দিলেন যে তার পূর্ববর্তী এবং পরবর্তী কেউ সলোমনের মতো এত জ্ঞানবান হতে পারেনি, এবং ঈশ্বর তাকে, সে শুধু জ্ঞান চেয়েছে কিন্তু তাকে আরো অনেক এডিশনাল অনেক কিছু দিয়েছিলেন, সমস্ত ধন সম্পত্তি দিয়ে পরিচালনা করেছিলেন। আমরা দানিয়েল ৯ অধ্যায় ১৮ পদ থেকে যদি আমরা দেখি, দানিয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। সো দানিয়েলের প্রার্থনা, কেমন দানিয়েলের প্রার্থনা, এবং সলোমনের প্রার্থনা, এবং সেই এলিয়র প্রার্থনা, প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা, এবং আমাদের প্রার্থনা, কেমন আমরা কি প্রার্থনা করি। সো প্রার্থনা হচ্ছে এমন একটা বিষয় যেটা ঈশ্বরের সাথে হাজির হওয়া, ঈশ্বরের সাথে উপস্থিত হওয়া, এবং ঈশ্বরের সামনে উপস্থিত হতে হলে আমাদেরকে কতটুকু প্রস্তুত করতে হবে, কতটুকু খাঁটি করতে হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। কেমন যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের মনে রাখতে হবে যে প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। আমরা প্রথম যখন ৫ অধ্যায় ১৪ এবং ১৫ পদ পর্ব, প্রথম যখন ৫ অধ্যায়,
ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে তার ইচ্ছামতো যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শুনেন, যদি আমরা জানি আমরা যা কিছু চাই তা তিনি শুনেন, তবে এও জানি যে আমরা তার কাছ থেকে যা চেয়েছি তা আমাদের পাওয়া হয়ে গিয়েছে।
প্রার্থনার মানে প্রার্থনার উত্তরে নিশ্চয়তা, অর্থাৎ এইটা একটা অ্যাসুরেন্স, অ্যাসুরেন্স অফ অ্যানসার্ড প্রেয়ার। ঈশ্বর যে আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন এইটা হচ্ছে তার প্রমাণ। এই পদ প্রথম যখন 5:14-15 পদ অনুসারে যে এইটা ঈশ্বর অ্যাসিউর করছেন যে আমরা যদি তার ইচ্ছা মতো কিছু চাই, ইচ্ছা মতো বলছে, তার ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো না, তার ইচ্ছা মতো যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনেন। সো যত আমরা বেশি প্রার্থনা করব, যত বেশি প্রার্থনা করব ততই আমরা শক্তি লাভ করব। এবং প্রার্থনার সময় আমাদের ধন্যবাদও দিতে হবে, না ধন্যবাদ দিতে হবে। আমরা যদি গীতসংহিতা 104 দেখি সেখানে কি লেখা আছে,
তাকে ধন্যবাদ দিতে দিতে ফটক দিয়ে ঢুকো, তার গৌরব করতে করতে তার উঠানে ঢুকো, তাকে ধন্যবাদ দাও তার গৌরব করো।
সো প্রার্থনার সময় ঈশ্বরের ধন্যবাদ করা, ঈশ্বরের গৌরব করা, তার প্রশংসা করা, এটা আমাদের উচিত। সো প্রার্থনা এমন একটা জিনিস যে প্রার্থনার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, চাইতে পারি, ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারি, এবং তিনি প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। যিরমিয় 33:3 মধ্যে লেখা রয়েছে,
আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব, এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ে কথা বলবো যা তুমি জানো না।
আমেন। সো তিনি এখানে পরিষ্কার বলছেন আমাকে ডাকো আমি উত্তর দেব। কি বলছেন যিরমিয়কে? আমাকে ডাকো, আমাকে ডাকো আমি উত্তর দিব এবং তোমাকে অনেক বিষয় জানাব। যেমন সমুয়েলকে জানিয়েছিলেন এলিয়র কি, এলির কি হবে, এলি যাজকের কি হবে, কেমন। আমরা যদি প্রথম সমুয়েল দেখি সেখানে সেই বিষয়ে লেখা আছে যে সমুয়েলের কাছে তিনি জানাইলেন গোপন কথা। কার গোপন কথা? এলির গোপন কথা। এলি যাজকের পরিবারের প্রতি কি হবে, ইসরায়েল জাতির প্রতি কি হবে, সেই গোপন বিষয় ঈশ্বর সমুয়েলকে জানিয়ে দিলেন। সো সেই জন্য বলছে ডাকো আমি উত্তর দেব এবং গোপন বিষয় তোমাদের জানাবো। সো ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের অনেক কিছু জানাবেন, ঈশ্বর আমাদের অনেক কিছু জানাবেন। এবং আমাদের সমস্ত পাপ অধার্মিকতা আমরা প্রথম যখন 1:9 দেখেছি যে তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং আমাদের সমস্ত অন্যায় থেকে শুচি করেন। কারণ বাইবেলে সেই কথা লেখা আছে যে আমরা যদি আমাদের মধ্যে যদি কুপথ থাকে, অন্যায় কিছু থাকে, তাইলে তিনি, যেটা আমরা দ্বিতীয় বংশাবলী 7:14 পড়েছি, কেমন সেখানে নম্রতার কথা আছে আর মন্দ থেকে ফেরা। মন্দ থেকে ফেরা মানে পাপ, যে একটা হচ্ছে পাপ স্বীকার করতে হবে এবং আরেকটা হচ্ছে যে আমরা আর পাপে জীবনযাপন করব না। সো আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে সত্যিকারভাবে বিশ্বাস করি, যেমন যাকব 1:5-6 মধ্যে তিনি একটা কথা বলেছেন, সেটা আমরা শুনব।
তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায় আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন। তবে কোন সন্দেহ না করে তাকে বিশ্বাস করেই চাইতে হবে, কারণ যে সন্দেহ করে সে বাতাসে দুলে ওঠা সমুদ্রের ঢেউর মতো, বাতাসই তাকে ঠেলে নিয়ে যাবেন।
আমেন। সো এখানে যেমন একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে জ্ঞানের অভাব, সো সে যেন ঈশ্বরের কাছে চায়, আমাদের ঈশ্বরের কাছে চাইতে হবে যেন তিনি আমাদেরকে তা দিবেন। আবার তিনি বলেছেন যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস। তো এই পদের মধ্যে আমাদের বিশ্বাসের বিষয়টা খুব জোরালোভাবে দেওয়া হয়েছে যে বিশ্বাস, যদি আমরা বিশ্বাস না করি, তাহলে 6 মধ্যে বলা হচ্ছে যে যদি আমরা বিশ্বাস না করি তবে আমরা সন্দেহের মধ্যে থাকি, আর সন্দেহ হচ্ছে সেই সমুদ্রের ঢেউয়ের মতো, সেই কুয়াশার মতো, যে হঠাৎ করে এই যে দেখা যায় আবার চলে যাবে। সো আমরা যেন সন্দেহ না করি, আমরা যেন কি করি, বিশ্বাস করি। বিশ্বাসের মধ্যে দিয়ে আমাদের প্রার্থনা এগিয়ে যেতে হবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই কথা আমাদের বারবার বলছেন যেন আমরা বিশ্বাস সহকারে প্রার্থনা করি, কারণ বিশ্বাস সহকারে প্রার্থনা না করলে কখনো আমরা প্রভু ঈশ্বরের কাছ থেকে সেই উত্তর পেতে পারি না, কেমন। আমাদের বিশ্বাস সহকারে প্রার্থনা করতে হবে। আমরা যদি আমরা দেখতে পাই যে মতি একুশ অধ্যায়ের মধ্যে এই কথা লেখা রয়েছে যে যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না থাকে, তো কি বলছেন,
বিশ্বাস
থাকে
তাকে
সন্দেহ না থাকে। সো পরিষ্কারভাবে এই দুটো জিনিস আমরা দেখি যে প্রার্থনা যখন আমরা করব আমরা যেন বিশ্বাস সহকারে প্রার্থনা করি আর কোন সন্দেহ না করি। কারণ সন্দেহ করলে কি হয় যে তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি যা আমি করিলাম, কারণ ডুমুর গাছকে তিনি বলেছেন এখন থেকে আর তোমার ফল কেউ না খাক, আর ডুমুর গাছ তার তৎক্ষণাৎ শুকিয়ে গেল। সো শিষ্যর আশ্চর্য হল, তখন সেই প্রেক্ষিতে, কথার প্রেক্ষিতে যীশু এই কথা বলছেন যে ডুমুর গাছটা শুকিয়ে গেল, ডুমুর গাছের প্রতি আমি যা করিলাম কেমন, তবে এরূপ তোমরা আরো বেশি করতে পারবে। কি কি বেশি করতে পারবে? যদি তোমরা পর্বতকে বলো কেমন যে উপরিয়ে যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তবে তাহাই হইবে। সো একুশ অধ্যায় মতি একুশ অধ্যায় একুশ পদের মধ্যে এই কথা লেখা রয়েছে যে বিশ্বাস সহকারে প্রার্থনা করা, সন্দেহ না করে প্রার্থনা করা। এবং আমরা যদি বিশ্বাস সহকারে প্রার্থনা করি আমরা সেই পর্বতকে পর্যন্ত সরিয়ে দিতে পারব। এবং ২২ পদের মধ্যে লেখা রয়েছে একুশ অধ্যায় মতি, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সেই সকলই পাইবে। একদম পরিষ্কার, কেমন বিশ্বাস সহকারে যদি আমরা প্রার্থনা করি তাইলে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই কথা বলছেন, যদি বিশ্বাসপূর্বক প্রার্থনা করো তবে তোমরা যা কিছু চাইবে তাই পাইবে। এবং প্রথম যখন পাঁচ অধ্যায় চোদ্দ পনেরো পদের মধ্যেও আমরা সেটা দেখেছি না, যে আমরা বিশ্বাস করি যে যা কিছু চেয়েছি তা পেয়েছি, কেমন যা কিছু চেয়েছি তা পেয়েছি। সুতরাং আমাদের সেইভাবে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমরা প্রার্থনার উত্তর পাব এবং ঈশ্বর আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। তাই আমরা যারা ভাই বোনেরা আমরা আছি, আমাদের প্রত্যেকের মনে করতে হবে, স্মরণ করতে হবে যেন আমরা ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলি। এবং আমরা বাইবেল পড়ি তখন ঈশ্বর আমাদের সাথে কথা বলবেন এবং আমরা ঈশ্বরের সাথে প্রার্থনার মধ্যে দিয়ে কথা বলব। এবং সঠিক উদ্দেশ্য নিয়ে আমরা প্রার্থনা করব, প্রার্থনার মধ্যে দিয়ে যেন আমরা খাঁটি জিনিসটা চাই যেটা আমাদের ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা আমাদের ইচ্ছা নয়। কারণ আমরা প্রার্থনায় আমরা অনেক সময় অনেকে বলে থাকে যে প্রভু আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তা আসুন আমরা প্রার্থনা করি যেন আমাদের জীবনে আমাদের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ হয়। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিচ্ছি তোমার বিশ্বস্ততা এবং ধার্মিকতার জন্য। এবং তুমি চাও প্রভু যেন আমরাও বিশ্বস্ত হই। তুমি বলেছ চাও তোমাদিগকে দেওয়া যাইবে, তুমি বারবার বলেছ জাগিয়া থাকো প্রার্থনা করো, তুমি বলেছ চাও তোমাদিগকে দেওয়া যাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাইবে। প্রভু ও প্রভু তুমি এই সময় আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যেন আমরা বিশ্বাস সহকারে সঠিক উদ্দেশ্য নিয়ে আমরা তোমার কাছে চাইতে পারি, যাচনা করতে পারি, তোমার সাথে কথা বলতে পারি। প্রভু তুমি আমাদেরকে সেইভাবে আশীর্বাদ করো। আমাদের এই পাঠ এই আলোচনার মধ্যে দিয়ে প্রভু আমরা যা কিছু শিখেছি যেন আমরা তা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য ব্যবহার করতে পারি। কারণ তুমি আমাদেরকে এমন মহৎ বিষয় তুমি জানিয়েছ, আমরা তোমাকে ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ দেই। তুমি আমাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করো এবং তোমার ইচ্ছানুসারে প্রভু তুমি আমাদের জীবনকে পরিচালনা করো এবং আমাদের মন্দ থেকে দূরে রাখো। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য, ধন্যবাদ দেই প্রভু এই পাঠের জন্য, যে পাঠের মধ্যে দিয়ে প্রভু আজকে আমরা তোমার বাক্যের মধ্যে থেকে অনেক অনেক আশ্চর্য আশ্চর্য বিষয় দেখেছি। প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো সেই বিষয় সকল যেন আমরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা পালন করতে পারি এবং আমাদের জীবনকে যেন প্রভু আমরা সেই দিকে নিয়ে যেতে পারি। এবং আস্তে আস্তে প্রভু আমরা যেন সেই অনন্ত জীবন, যে জীবনের কথা তুমি আমাদেরকে বলেছ প্রভু, সেই অনন্ত জীবনের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি তোমাকে বিশ্বাস করে। আমরা যেন প্রভু সেই অনন্ত সুখ রাজ্যে আমরা পৌঁছতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের এই সকল প্রার্থনা বিনতি ধন্যবাদ মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।